ডক্টর আবু নাসের, প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়েছেন প্রায় 90 দিন হতে চলল। তিনি নির্বাচনী অভিযানের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি করবেন, তিনি কতটা সফল হয়েছেন বলে আপনি মনে করেন?
খুব একটা সফল হননি, শুধু আমার মনে হয় সেটাই নয়, অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন তার কোনোটাই এখন পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি। তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল যে তিনি আপনার যে হেলথ কেয়ার সিস্টেম রয়েছে আমেরিকাতে সেটার তিনি পরিবর্তন করবেন। প্রেসিডেন্ট ওবামা যে নতুন স্বাস্থ্যনীতি তৈরি করেছিলেন প্রায় 8-9 বছর আগে, ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে তিনি তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে না হলে প্রথম 100 দিনের মধ্যেই সেই আইনটিকে বাতিল করবেন এবং নতুন একটি আইন তৈরি করবেন। তিনি চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনি জানেন যে তার দলের রিপাবলিকান পার্টির যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার রয়েছেন তারাই সেই প্ল্যানটাকে, তার যে প্ল্যান, ট্রাম্পের যে প্ল্যান, সেটা বাস্তবায়ন করতে দেয়নি। সো হেলথ কেয়ারের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। আর একটা হচ্ছে যে তিনি প্রথমেই ক্ষমতা গ্রহণের পর যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন মুসলিমদের এদেশে আসা ব্যান করে, সেটা এদেশের বিচার ব্যবস্থা আটকে দিয়েছে। দেখা যাচ্ছে যে এখানকার যে রাষ্ট্রের 3টা অঙ্গ রয়েছে, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তিনি শাসন বিভাগের অধিকর্তা কিন্তু বিচার বিভাগ এবং আইনসভা তার মূল দুটো যে এজেন্ডা সেটাকে বাধাগ্রস্ত করেছেন এর ফলে। এবং ইকোনমি, আর একটা কথা ছিল তার প্রচারণার সময় তিনি ট্যাক্স রিফর্ম করবেন, সে সম্পর্কে এখন কোনো আলোচনাই শুরু হয়নি। তিনি বলেছিলেন যে অনেক মানুষের জব তিনি ফিরিয়ে আনবেন, সে বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। তিনি বলেছিলেন যে মেক্সিকোর সাথে তিনি একটি দেয়াল তুলবেন, সেই দেয়ালের কাজ এখনো শুরু হয়নি, নতুন করে সংসদে কোনো, নতুন করে আপনার আইনসভাতে কোনো আইনও আসেনি, তবে কিছু এক্সিকিউটিভ অর্ডার তিনি করেছেন। এসব বিবেচনায় বলা যায় মোটা দাগে যে তিনি একেবারেই ব্যর্থ হয়েছেন তার প্রথম 90 দিনের শাসনামলে।
অনেকগুলো ক্ষেত্রে প্রেসিডেন্ট তার মত পরিবর্তন করেছেন, যেমন ধরুন পুতিনের বিষয়, চীনের বিষয় ইত্যাদি, এ সম্পর্কে আপনার মূল্যায়ন?
যে নির্বাচনী প্রচারণার সময় অনেকেই মনে করছিলেন যে তিনি রাশিয়ার সঙ্গে, বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ঘনিষ্ঠ। তার যে সমস্ত সহযোগীরা ছিলেন নির্বাচন প্রচারণার সময় তারা অনেকেই পুতিনের সাথে এবং পুতিন প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহে, 1 বা 2 সপ্তাহে তিনি যে সমস্ত আপনার ফরেন পলিসির দিকে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলো রাশিয়ার বিপক্ষে যায়, চীনের ক্ষেত্রে এ কথা বলা যায়। আরেকটা কথা তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে তিনি নেটোর বিরুদ্ধে, কদিন আগে আপনি জানেন যে নেটোর মহাসচিব হোয়াইট হাউসে এসেছিলেন, তখন তিনি বলেছেন যে না, তিনি নেটোর পক্ষে। তো তিনি তার ফরেন পলিসিগত বিষয়ে যতগুলো মেজর কথা বলেছিলেন প্রায় সবগুলোর ক্ষেত্রেই পিছিয়ে আসছেন বা অথবা মত পরিবর্তন করছেন। কোনো কোনো ক্ষেত্রে তার এই মত পরিবর্তন ভালো আমার মনে হয়।
কিন্তু কেন তিনি এই মত পরিবর্তন করছেন?
আসলে নির্বাচনী প্রচারণা এক জিনিস আর শাসনভার যখন আপনার কাঁধে চলে আসে তখন এটি আরেকটা পর্যায়ে চলে আসে। তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন তার কাছে অনেক ইনফরমেশন ছিল না। তিনি যখন কমান্ডার ইন চিফ হয়েছেন, তার যারা জেনারেলস রয়েছেন, তার যারা ইন্টেলিজেন্স কমিউনিটি রয়েছেন, তারা তাকে নানা পরামর্শ দিচ্ছেন, নানা ইনফরমেশন দিচ্ছেন। আমার মনে হয় যে প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার নতুন বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছেন এবং উপলব্ধি করার পরেই তিনি কিছু কিছু বিষয়ে পরিবর্তন করেছেন, যেটি একদিক থেকে ভালো বিষয়। কারণ আমরা জানি যে আপনি যদি একজন ডাইনামিক লিডার হন তাহলে আপনি মত পরিবর্তন করতেই পারেন, যদি না সেটা আপনার প্রশাসনের জন্য ভালো হয়ে থাকে।
তিনি টুইটারে এখনো সংবাদ মাধ্যমের সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা একটা মৌলিক ও সাংবিধানিক অধিকার। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের উপর কি এর কোনো প্রতিক্রিয়া বা প্রভাব দেখছেন আপনি?
আমার মনে হয় আমরা দেখছি। আপনি জানেন যে এর আগে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং আরো অনেক মেজর নিউজ অর্গানাইজেশনস, তারা কিন্তু বারবার তাদের যারা হোয়াইট হাউস কভার করছেন তারা এবং ওই সমস্ত নিউজ অর্গানাইজেশনের যারা অধিকর্তা রয়েছেন তারা বলছেন যে নতুন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে গণমাধ্যমের সম্পর্ক খুবই খারাপ। অনেক ভেটারেন জার্নালিস্ট রয়েছেন, তারা বলেছেন যে তারা এ পর্যন্ত 6, 7 বা 8 জন প্রেসিডেন্টকে কভার করেছেন। কোন প্রেসিডেন্টের আমলেই এত কষ্ট করে ইনফরমেশন জোগাড় করতে হয়নি এবং এবং ইনফরমেশন আপনার জোগাড় করার ক্ষেত্রে এত ধরনের বাধা পেতে হয়নি। যুক্তরাষ্ট্রে যে সমস্ত সাংবাদিকদের যে সমস্ত সংগঠন রয়েছে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, একাডেমিকরা যারা সাংবাদিকতা পড়ান তারা উদ্বেগ প্রকাশ করেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আপনি জানেন যে তার যে এই যে সম্পর্কের যে অবনতি সেটার একটা বহিঃপ্রকাশও ঘটেছে। কদিন পরেই একটা খুব একটা নিয়মিত প্রোগ্রাম হয়ে থাকে, প্রতি বছর এটা হয়ে থাকে, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিনার, সেখানে সাধারণত প্রেসিডেন্ট অংশ নিয়ে থাকেন। এবার ট্রাম্প বলেছেন যে তিনি যাবেন না তার সম্পর্কে। এর ফলে যেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার সবসময় আগের যারা প্রেসিডেন্ট তারা বলে থাকেন বলেছিলেন যে আমরা সংবাদ আমরা একটি আপনার সম্পূর্ণ স্বাধীন সংবাদ মাধ্যম চাই, যে সংবাদ মাধ্যম আমাদের ফুল ধরিয়ে দেবে। কিন্তু মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র সেই সমস্ত সংবাদ মাধ্যমের সাথেই সুসম্পর্ক রাখতে চান যারা তার ফুল ধরিয়ে দেয় না, যারা সমস্ত তার সমস্ত কাজের প্রশংসা করে থাকে। এটি মনে হয় আমাদের আমার মনে হয় যে একটা ইন লং রান এটা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার জন্য ভালো কোনো ইঙ্গিত বহন করে না।
আপনি তো পড়েন, আপনি সাংবাদিকতা করেন, প্রফেসর, আপনার ছাত্রছাত্রীদের মধ্যে যুব সমাজের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখছেন?
জি, তারা তো, কারণ আপনি জানেন যে দেশে যখন মিডল স্কুলে ছেলেমেয়েরা যায় তখন থেকে তাদেরকে বলা হয় যে মত প্রকাশের স্বাধীনতা তোমার কনস্টিটিউশনাল রাইট। যুক্তরাষ্ট্রের প্রথম যে সংবিধান যখন সংশোধন করা হয়েছিল তখন বলা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেটাতে স্পষ্ট করে বলা হয়েছে যে মানুষের মত প্রকাশের এবং সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সেটি মানেন না তখন তার একটি ডিমোরালাইজড একটা ইফেক্ট সবার মধ্যে চলে আসে। এবং আমার ক্লাসেও অনেক ছেলেমেয়ে বলে যে এই যে আমরা কি একটা ফান্ডামেন্টাল শিফটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ডেফিনেটলি একটা ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি না হয়তো এটা একদম ফান্ডামেন্টাল একটা শিফট নিয়ে আসবে কিনা, তবে আমার মনে হয় যদি এটা মঙ্গল হবে যদি হোয়াইট হাউস এই বিষয়টার দিকে আরো নজর দেয় এবং তারা তাদের অবস্থান আরেকটু নরমালাইজ করার চেষ্টা করে মিডিয়ার সাথে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়ায় গেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উদ্দেশ্যে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজন মতো সামরিক পদক্ষেপ নিতে পারেন। আমেরিকার সঙ্গে এখন উত্তর কোরিয়ার একটা উত্তেজনা বিরাজ করছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন?
আমার কেন জানি মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু ভীষণভাবে ব্যর্থ হয়েছেন তার ডোমেস্টিক পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, এবং আপনি জানেন তার যে অ্যাপ্রুভাল রেটিং এখন 35% এর মতো, তখন তিনি এই মানুষের যে দৃষ্টি তার অভ্যন্তরীণ পলিসির দিকে রয়েছে সেগুলো থেকে সরিয়ে নেওয়ার জন্যই তিনি মিলিটারি অ্যাকশনের দিকে যাচ্ছেন। এবং উনি আরেকটা যে উনি যে একজন খুবই শক্ত মানুষ, ইজ এ ভেরি টাফ গাই, নির্বাচনের ক্যাম্পেনের সময় তিনি যেমন যে পার্সোনা দাঁড় করিয়েছিলেন সেটাও উনি মানুষকে বোঝাতে যাচ্ছেন। সে কারণে কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে আননেসেসারি ইউজ অফ ফোর্স হচ্ছে, এবং ইউএস প্রশাসনের যে রেটরিক সেটাও আমার মনে হয় যে বিশ্ব শান্তির জন্য ভালো হচ্ছে না। বিশেষ করে উনি যদি উত্তর কোরিয়ার সাথে সত্যিকার অর্থে একটা যুদ্ধ বাঁধিয়ে দেন তাহলে সেটা আমি জানি না এর পরিণতি কি হবে, কারণ আমরা জানি যে উত্তর কোরিয়ার যিনি নেতা তিনি খুবই আনপ্রেডিক্টেবল এবং তিনি হয়তো পূর্ব পশ্চিম কিছু না ভেবেই কোনো একটা কিছু করে ফেলতে পারেন। আমার মনে হয় যে এক্ষেত্রে আমার আশার দিক হচ্ছে যে তার যে পররাষ্ট্র নীতি বিষয়ক যে সমস্ত পরামর্শদাতা রয়েছেন, তার পররাষ্ট্রমন্ত্রী, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার অন্যান্য পররাষ্ট্র বিষয়ক যারা উপদেষ্টা রয়েছেন তারা খুবই সেন্সেবল মানুষ, হয়তো তাদের জন্যই হয়তো ট্রাম্প খুব একটা মিলিটারি অ্যাডভেঞ্চারিজমের দিকে যাবেন না।
আমরা প্রথম দিকে দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন এবং তার শীর্ষ উপদেষ্টারা বা মন্ত্রীরা যা বলছেন তার ভেতর একটু অমিল পাচ্ছিলাম আমরা, কিন্তু এখন কি আপনি মনে করেন সেটা একটু অন্যদিকে মোড় নিয়েছে?
গত 1-2 সপ্তাহে বোধহয় অন্যদিকে একটু মোড় নিয়েছে। প্রথম যে আপনার প্রথম 80 দিনে বলা যেতে পারে যে তখন প্রেসিডেন্ট একরকম কথা বলছিলেন, পররাষ্ট্রমন্ত্রী একরকম কথা বলছিলেন, কিন্তু গত 1-2 সপ্তাহে আমি দেখছি যে প্রেসিডেন্ট যে টোনে কথা বলছেন, সেই কাছাকাছি টোনেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তারা সবাই প্রেসিডেন্টের মতো করে এই কথা বলছেন। আমি জানি না এর এটা কি প্রেসিডেন্টের চাপেই তারা বলছেন, নাকি তাদের কাছে নতুন কোনো ইনফরমেশন রয়েছে, বা তাদের কোনো একটা মিলিটারি স্ট্র্যাটেজিক কোনো কারণ রয়েছে সে কারণে তারা বলছেন।
সবশেষ প্রশ্নটা আপনাকে করতে চাই রাশিয়ার ব্যাপারে। আমরা দেখেছি প্রথম থেকে, নির্বাচনের সময় থেকে দেখেছি যে পুতিনের ব্যাপারে তিনি বেশ তার আগ্রহ ছিল, তিনি বন্ধুত্বের কথা বলেছেন ইত্যাদি, কিন্তু এখন আমরা দেখছি তিনি বেশ কঠোর ভাষায় কথা বলেন পুতিন সম্পর্কে। তো এই রাশিয়ার সঙ্গে আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কোন দিকে এগুচ্ছে?
আমার মনে হয় যে রাশিয়ার সঙ্গে উনি সম্পর্ক একটা নতুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া সবসময় একটি, আপনি জানেন যে এক ধরনের টেনশন কাজ করে, তো উনি রাশিয়ার সঙ্গে একটা নতুন ধরনের সম্পর্ক করার চেষ্টা করছিলেন অথবা চেষ্টা করবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পর্যন্ত আপনার সিরিয়াতে যে আক্রমণ উনি করেছেন, বাশার আল আসাদের যে সামরিক একটা বিমান ঘাঁটির উপরে, সেটা হয়তো কোনো, অনেকেই বলছেন সেটা হয়তো যথোপযুক্ত আচরণ ছিল। কদিন আগে সিরিয়াতে আপনার যে যুক্তরাষ্ট্র তার বিমান ঘাঁটিতে আক্রমণ করলো, সেখানে রাশিয়ার সৈন্যরাও ছিল, সেটা হয়তো রাশিয়া ভালোভাবে নেয়নি। আমি জানি না ভেতরে ভেতরে কি হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রাশিয়ার সঙ্গে তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা হয়তো আগামী কয়েক মাসে নাও থাকতে পারে, সেটা হয়তো চিরবৈরিতার যে সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার, সেটাই হয়তো আমরা তার একটা কন্টিনিউশন আমরা দেখতে পাবো।
মোহাম্মদ আবু নাসের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।